ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
একজন ফরাসি বিশ্ব ভ্রমণকারী বাংলাদেশে আসার পরে গত 3 মাস ধরে নিখোঁজ রয়েছেন।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে ফের শান্তি আলোচনা বৈঠক শুরু করতে চায় কেন্দ্রীয় সরকার।
তাছাড়াও রয়েছে ব্রিটেনের আগাম নির্বাচন নিয়ে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মিনিমাম মেজরিটি নিয়ে ব্রেক্সিটের পক্ষ উইন করায় এখানে প্রশ্ন ছিল যে একটা জেনারেল ইলেকশনের দরকার ছিল।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আজ মঙ্গলবার ঘোষণা করলেন যে জুনের 8 তারিখে তিনি আগাম নির্বাচন চাইবেন। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবার সরকারি প্রক্রিয়া শুরুর 3 সপ্তাহ পর মে বললেন, বিরোধী দলগুলো এ প্রক্রিয়াকে লক্ষ্যভ্রষ্ট করবার হুমকি দিচ্ছে এবং দেশ যেভাবে চাইছে পার্লামেন্ট সেভাবে সর্বসম্মত সমর্থন যোগাচ্ছে না। মে বললেন, ওয়েস্টমিনিস্টারের সংসদীয় বিভক্তি আমাদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের উদ্যোগ ব্রেক্সিট সফলতাকে ঝুঁকিতে ফেলে দেবে এবং তাতে করে ক্ষতিকারক অনিশ্চয়তার উদ্ভব ঘটবে, দেশের ক্ষমতা কর্তৃত্ব বিঘ্নিত হবে। অতএব এ পরিস্থিতিতে সাধারণ নির্বাচন দরকার আমাদের এবং সেটা দরকার আমাদের এখনই। নতুন নির্বাচন ডাকতে কমন্স সভার অনুমোদন লাগবে অবশ্যই। প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন মেয়ের এহেন ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন। বলেন, এতে করে ব্রিটিশ জনগণ ভোট দিয়ে সেই সরকারকে ক্ষমতায় আনতে পারবে যে সরকার কিনা সংখ্যাগরিষ্ঠের স্বার্থকে সর্বাগ্রে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেবে। বিষয়টির উপর একটি বিশেষ রিপোর্ট রয়েছে বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর, শুনবেন বিশ্ব সংবাদের পরের অনুষ্ঠানে। তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইয়ালদিরিম আজ মঙ্গলবার বলেছেন, দেশের প্রেসিডেন্টকে বিস্তৃততর ক্ষমতা কর্তৃত্ব প্রদান করছে যে গণভোটের ফলাফল। বিরোধী দলগুলোর উচিত সে গণভোটের ফলাফলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। ইয়ালদিরিম একদল সংসদ বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, জনগণই যেখানে তাঁদের রায় দিয়ে ফেলেছেন সেখানে আর বিরোধী দলের কিছু বলা উচিত নয়। প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান আন্তর্জাতিক নির্বাচন মনিটরদের বিরূপ সমালোচনা নাকচ করে দিয়ে বলেছেন, একেবারে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হয়েছে এটা, যে কোনো পশ্চিমা দেশেই যেমনটি দেখা যায়। বলেন, মনিটরদেরকে তাঁদের নিজেদের অবস্থানের কথাটা ভুললে চলবে না। বলেন, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসির মনিটরদের মূল্যায়ন অগ্রাহ্য করে তুরস্ক, বলেন, বক্তব্য তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওই মনিটরেরা রবিবারের গণভোটের ন্যায়ানুগতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বলছেন প্রতিযোগিতা হয়েছে অসম ময়দানে। আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওএসসির মনিটরেরা বলেন, গণভোটে না সমর্থকদের অগণিত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, রায় প্রকাশের স্বাধীনতা তাদের ছিল না, ভয়ভীতির সম্মুখীন হতে হয়েছে তাদের, সংবাদ মাধ্যমের কাছে গতায়াতের সুযোগ তারা পাননি। ফ্রান্সের পুলিশ আজ মঙ্গলবার উগ্রপন্থায় দীক্ষিত 2 ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে দিয়ে ওই 2 ব্যক্তি একটা হামলা তৎপরতার পায়তারা করছিল বলে কর্তৃপক্ষ বলছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিস ফিকল তরিত ঢাকা এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ ওই 2 ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মাল মশলা কব্জা করেছে। এছাড়া তিনি সম্ভাব্য এই হামলার লক্ষ্য বা নিশানা নিয়ে কোন রকম কোনো বক্তব্য দেননি, শুধু এটুকুই বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে দিয়ে হামলার তোড়জোড় চলছিল বলেই সন্দেহ তাঁদের। বলেন, যথাক্রমে 1987 এবং 1993 সালে জন্মগ্রহণকারী ওই 2 ফরাসি নাগরিক উগ্রপন্থায় দীক্ষিত হয়ে এই অল্প কিছুদিনের ভেতরে ফ্রান্সের ভূখণ্ডেই হামলা চালানোর ষড়যন্ত্র করছিল। পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রকে পাইকারি যে গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হয়, তারপর একদল শিক্ষার্থী পরস্পর পরস্পরকে বাহবা দিচ্ছে, সাবাসি দিচ্ছে, নতুন আবিষ্কৃত মোবাইল ফোনের ভিডিও চিত্রে এমন সব দৃশ্য দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দৃশ্য দেখতে পাওয়ার পর পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলেও এসব ভিডিও ফলাও করে প্রচারিত হয়েছে। এক ব্যক্তি হাত নাড়িয়ে বাহবা দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, আর চারপাশে তার একদল লোক জমায়েত হয়ে শুনছে সেসব। বলা হয়, আন্তরিক অভিনন্দন তোমাদের সবাইকে, ওকে গুলি করেছে যে, তার নাম বলবে না কেউ, বললে তাকে বিশ্বাসঘাতক বলে গণ্য করা হবে। স্থানীয় পশতু ভাষায় বলা হয় এসব কথা। সমবেতরা সমস্বরে ধ্বনি দিয়ে সমর্থন ব্যক্ত করে, অভিনন্দন জানায় একে অপরকে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এক ফরাসি বিশ্ব পরিব্রাজক বাংলাদেশে গিয়ে প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে ঢাকার ফরাসি দূতাবাস বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছে বলে জানাচ্ছেন আমির খসরু ঢাকা থেকে তার রিপোর্টে।
আর্থার অঞ্জের নামের 29 বছরের ওই ফরাসি পর্যটক বিশ্বভ্রমণে বেরিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করে 9 জানুয়ারি বেনাপোলের স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। 26 জানুয়ারি থেকে তার সাথে তার স্বজনদের আর কোনো যোগাযোগ নেই, অর্থাৎ তখন থেকেই তিনি নিখোঁজ রয়েছেন, এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে ঢাকার ফরাসি দূতাবাস। এ ব্যাপারে ঢাকায় কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করেননি, তবে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন। বাংলাদেশ থেকে ওই ফরাসি পর্যটকের মিয়ানমার হয়ে মালয়েশিয়া সহ ওই অঞ্চলে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে।
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি জেলার হাওড় এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে রাজনৈতিক দল বিএনপি। কারণ সীমান্তের ওপার থেকে আসা পানির ঢলে বৃষ্টির কারণে বন্যায় সেখানে ব্যাপক ফসল হানি হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম জানাচ্ছেন।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত বিএনপির প্রাপ্ত তথ্য অনুযায়ী নেত্রকোণ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এবং কিশোরগঞ্জ জেলায় প্রায় 3.5 লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড় অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করে মির্জা ফখরুল সেখানে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশে খুবই নীরবে একটি বিশাল এবং ভয়ঙ্কর দুর্যোগ ঘটে গেছে, যার ফলে হাওড় অঞ্চলের হাজার হাজার কৃষক মানবেতর জীবন যাপন করছেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করতে ফের শান্তি আলোচনা শুরু করতে চায় ভারতের কেন্দ্রীয় সরকার, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তার রিপোর্টে।
দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত দেশের প্রথম সারির স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের বিশদে জানানো হয় কাশ্মীরে এই মুহূর্তে কি জটিল পরিস্থিতি চলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে শান্তি ফেরানো সম্ভব কিনা সংশ্লিষ্ট বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলতে তৈরি, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জঙ্গি গোষ্ঠীগুলি। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীকে চিহ্নিত করা যায়নি যাদের সঙ্গে আলোচনায় বসলে এই হিংসা বন্ধ হওয়া সম্ভব। পরমাশিস ঘোষটায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে হবে। এ দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উত্তর কোরিয়ার উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। আজ জাপান সফরকালে পেন্স বলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত না করা পর্যন্ত ক্ষান্ত হবে না যুক্তরাষ্ট্র এবং বিকল্প সকল পন্থাই উন্মুক্ত রইবে সে অবধি, বলেন তিনি। এ প্রসঙ্গে পেন্স 2009 সালের সর্বসাম্প্রতিক ছদলীয় যে আলোচনা ভেঙে যায় তাতে উত্তর কোরিয়ার সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলার আন্তর্জাতিক প্রয়াসের উল্লেখ করেন। বলেন, উত্তর কোরিয়া বারংবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, প্ররোচনা দেখিয়েছে আরও বেশি করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এখন সৌদি আরব রয়েছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা শৃঙ্গ অঞ্চল জুড়ে আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে আমেরিকার ভূমিকা নিয়ে আলোচনার লক্ষ্যে তাঁর যে সফর তারই প্রথম যাত্রাবিরতি স্থল এটি। রিয়াদ রওনার প্রাককালে ম্যাটিস সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে যে সংকটাবস্থা চলছে জাতিসংঘের মধ্যস্থতায় নির্ধারিত আলোচক দলের সামনে তা নিয়ে আলোচনা হওয়া দরকার। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে ক্ষমতারোহণের 100তম দিন পূর্ণ হতে চলেছে প্রায় এবং তাঁর প্রতি গণসমর্থনের মাত্রা এই মুহূর্তে 40-এর ঘরের আশেপাশে আবর্তিত হচ্ছে। নতুন প্রেসিডেন্টের ক্ষেত্রে এ মাত্রা নিম্নমুখী বলতে হবে। সিরিয়ায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আঘাতের পররাষ্ট্রনীতির প্রশ্নে ট্রাম্পের ওই গণসমর্থন মাত্রা সামান্য কিছুটা চড়েছে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF বলছে বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা কিছুটা উজ্জ্বলতর প্রতিভাত হচ্ছে এখন, তবে রক্ষণশীল তৎপরতা ও ভূরাজনৈতিক টানাপোড়েনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতেও পারে। সমীক্ষায় বলা হচ্ছে 2016 বাৎসরিক প্রবৃদ্ধি 3.1 হার 2008-এ 3.6-এ চড়তে পারে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদেই শুনেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ঘোষণা করেছেন যে তিনি আগাম নির্বাচন চাইবেন। তার এই ঘোষণা সম্পর্কে দেশটির বিরোধী দল এবং ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা কি ভাবছেন তা নিয়ে লন্ডন থেকে রিপোর্ট করেছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে অনেকটা নাটকীয় ভাবে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। জানিয়েছেন, আগামী 8ই জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান বিরোধী দল লেবার পার্টি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আগামীকাল বুধবার নির্বাচন সংক্রান্ত একটি প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে। দীর্ঘদিন থেকে আগাম নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা চলছিল, কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বরাবরই বলে আসছিল 2020 সালের আগে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। টেরেসা মে 10 ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে বলেন, ব্রিটেনের প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব, এজন্য আগাম নির্বাচন যথার্থ পদক্ষেপ, এটা জাতির স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, ব্রেক্সিট প্রশ্নে জনগণ ঐক্যবদ্ধ, কিন্তু হাউস অব কমন্স দ্বিধা বিভক্ত, এজন্য নির্বাচন জরুরি। ব্রিটিশ বাংলাদেশিরা কিভাবে দেখছেন টেরেসা মেয়ের এই ঘোষণাকে জানতে চেয়েছিলাম বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পাশা খন্দকারের কাছে। তিনি বললেন, নির্বাচনের জন্য টেরেসা মেয়ের এটাই উপযুক্ত সময়।
মিনিমাম মেজরিটি নিয়ে ব্রেক্সিটের পক্ষ উইন করায় এখানে প্রশ্ন ছিল যে একটা জেনারেল ইলেকশনের দরকার ছিল, তো সেই হিসাবে টেরেসা মে সুযোগ সন্ধানী মহিলা, আমি বলবো টরি পার্টির লিডার হিসেবে শি ওয়ান্টেড টু বি কনফার্ম ইন দ্য পাওয়ার ফর লং, তো দিস ইজ দ্য রাইট টাইম। উনি এটা দিয়েছেন যে ব্রেক্সিটের সফটওয়্যার দিনের কথা উনি বলছেন, যদিও আমার মনে হয় এটা পলিটিক্যাল গ্যাম্বল এর পলিটিক্যাল গেম ফর দ্য টরি পার্টি টু কিপ দ্য পাওয়ার ফর লং।
জনমত জরিপ গুলো শাসক দলের পক্ষে, ইউগভ এর সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী বিরোধী লেবার পার্টি যে 21 পয়েন্ট এগিয়ে আছে কনজারভেটিভ পার্টি। এই অবস্থায় টেরেসা মে খুব সহজেই যে উতরে যাবেন এমনটাই বলছেন পর্যবেক্ষকরা। ওদিকে টেরেসা মে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ পাউন্ডের দর বেড়ে গেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
তুরস্কের গণভোটের ফলাফল এবং ওই দেশটি সহ সামগ্রিকভাবে বিশ্বজুড়ে এর প্রভাব নিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতি বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ উদ্বিগ্ন। তাদের ধারণা, বিশ্বের অনেক দেশে উগ্র ডানপন্থার উত্থানের পটভূমিতে তুরস্কে এমনটা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট বিশ্লেষক ডক্টর আমেনা মোহসিনের সঙ্গে কথা বলে এ বিষয়ে ঢাকা থেকে রিপোর্ট করেছেন আমির খসরু।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোগানের ক্ষমতা নিরঙ্কুশ করা, রাষ্ট্রের অন্যান্য শাখার উপরে তার সীমাহীন কর্তৃত্ব বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্ঠিত তুরস্কের গণভোটের ফলাফল এবং ওই দেশটি সহ সামগ্রিকভাবে বিশ্বজুড়ে এর প্রভাব নিয়ে বাংলাদেশের বৈদেশিক নীতি বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ যেমন উদ্বিগ্ন, তেমনি যারা কম বেশি দুনিয়াদারির খোঁজখবর রাখেন সেসব মানুষজনও উদ্বেগ প্রকাশ করেছেন। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট বিশ্লেষক ডক্টর আমেনা।
যে ধরনের নির্বাচন হয়েছে এখানে এমার্জেন্সি বলবৎ ছিল, তো যখন এমার্জেন্সি বলবৎ থাকে সেই সময় কিন্তু আমরা জানি মৌলিক অধিকার অনেকটাই সাসপেন্ডেড থাকে না, সেই অবস্থায় একটা রেফারেন্ডাম হওয়াটাই তো বিতর্কিত। এবং এই সময় যখন এমার্জেন্সি থাকে তখন আমরা জানি যে গণমাধ্যম সাধারণত সরকারি দলের পক্ষেই কাজ করে, এবং সেটা স্যারকের ব্যাপারেও দেখা গেছে। এবং শুধু তা না, আমরা দেখেছি শেষ মুহূর্তে অনেক নির্বাচনী আইনও বদলানো হয়েছে যেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। তো এইটার মাধ্যমে আমরা যে জিনিসটা, এবং আরো ইন্টারেস্টিং হলো তার্কি তিনটা যে প্রধান শহর ইস্তাম্বুল, ইজমির এবং আঙ্কারা, এখানে কিন্তু এটা এরা রিজেক্ট করেছে জিনিসটা। এবং যে থিন মার্জিন যেটা জিতেছে সেটা প্রমাণ করে যে তার্কির যে জনগোষ্ঠী তারা কিন্তু ডিপলি একদম পোলারাইজ এবং ডিভাইডেড অবস্থায় আছে। তো এই ধরনের অবস্থা যখন এটা মানে এটা টার্কির জন্য ধরেন যে চরিত্র রাষ্ট্রের সেটা তো মানে সম্পূর্ণভাবে বদলে দিবে, কারণ এখানে আমরা দেখছি যে এক্সিকিউটিভ যারা তাদের অনেক ক্ষমতা এসে যাবে, তারা আইন ব্যবস্থার উপরে অনেক কর্তৃত্ব আসবে, তারপর কনস্টিটিউশনের মানে ধারাগুলোতেও তারা পরিবর্তন করতে পারবে। এবং শুধু তা না, ওরা ক্যাবিনেটের ব্যাপারে প্রেসিডেন্টকে মানে ভীষণ ভাবে ক্ষমতা দেওয়া হয়েছে। আমি তো সেটা বলেছি যে বিচার বিভাগের উপরেও একটা বড় ধরনের ক্ষমতা এসেছে এবং 13 জন বোধহয় যাদের ভিতরে ওরা হয়তো 5 জন না 6 জন আমার ঠিক সংখ্যাটা বলেনি, মোটামুটি প্রেসিডেন্ট ডাইরেক্ট ভাবে ডাইরেক্টলি এটা উনি ইয়ে করতে পারবেন, অ্যাপয়েন্ট করতে পারবেন। এই ধরনের একটা অবস্থাতে এবং ডেথ পেনাল্টি রিভাইভ করবেন, তো এটা টার্কির জন্য এবং মানে শুধু না, আমার মনে হয় যে পুরো বিশ্বের জন্য একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে।
তুরস্কের অসাম্প্রদায়িক মানসিকতা এবং সমাজের উপরেই বা এর কতটা প্রভাব পড়বে, আর বিশ্বের গণতান্ত্রিক নামধারী কর্তৃত্ববাদী প্রবণ শাসকদের এটা কতটা প্রভাবিত করতে পারে, এমন প্রশ্নের জবাবে ডক্টর আমেনা মহসিন বলেন,
টার্কির একটা অসাম্প্রদায়িক ক্যারেক্টার ছিল, উইচ ইজ ট্রু, কিন্তু সেখানে একটা মৌলবাদিত্ব ছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় কিন্তু যেরকম পাবলিক অফিসে কিংবা বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে স্কার্ফ পরতে দেওয়া হতো না, সেটাও কিন্তু সেকুলারিজমেরও নিজস্ব কিছু মৌলবাদিত্ব আছে। তো সেই জিনিসগুলোকে কিন্তু যে কোনো ধরনের আপনি যদি দেখেন এক্সট্রিমে যায় সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু আরেকটা ফোর্স এমার্জ করে, সেটাই আমরা তার্কের ব্যাপারে দেখেছি। তো আমার মনে হয় সেটা নিয়েও আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত এখানে, যে এখানে যখন আমরা ফ্রিডমের কথা বলছি, স্বাধীনতার কথা বলছি, তখন মেয়েদের সেই অধিকার থাকবেই এবং থাকা দরকারও, যে জিনিসটা কিন্তু চার্কিতে করছে নাই। তো সেই জিনিসগুলো আমরা দেখছি যে আমার মনে হয় যে সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে একটা মানে আমরা যখন ফ্রিডমের কথা বলছি কি ধরনের ফ্রিডম এবং কোনটা মৌলবাদী এবং কোনটা সেকুলার সেগুলো নিয়ে একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। বাট আমার সব আমি এটা মনে করি যেটা গণতন্ত্রের জন্য ভীষণ ক্ষতিকর হয়েছে এবং যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া সেটাকে একটা ধাক্কা দিয়েছে, বাট ইট ইজ ওভারঅল যে আমি আমি মনে করি যে বিশ্বের যে ধরনের একটা ডানপন্থীদের ইয়েটা বাড়ছে সেটারই একটা মানে ফল, আমি এভাবেই এটাকে দেখতে চাইব। বাট এটা অন্যদেরকে উদ্বুদ্ধ করবে কিনা সেটা ডিপেন্ড করে সেই সেই দেশের পলিটিক্যাল কালচারের উপরে।
বাংলাদেশের বিশেষজ্ঞ বিশ্লেষক এবং খোঁজখবর রাখা মানুষজন বলছেন, বিশ্বের অনেক দেশে উগ্র ডানপন্থার উত্থানের কারণেই তুরস্ক এমনটা ঘটেছে বলে তাদের ধারণা। এদিকে বাংলাদেশের জামাত ইসলামী এক বার্তায় তুরস্কের গণভোটে জয়লাভে প্রেসিডেন্ট এরদোগান এবং ওই দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে বেআইনি অর্থ গ্রহণের অভিযোগ দায়ের করেছে। এ সম্পর্কে কলকাতায় গৌতম গুপ্তের সাথে কথা বলেছেন আসানুল হক।
ভারতে নারদা নিউজ চ্যানেল গোপন ক্যামেরায় ধারণকৃত এক ভিডিওতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা এবং পুলিশের টাকা নেবার যে ছবি প্রকাশ করেছিল গত বছর, তারপর বিষয়টি সিবিআই তদন্ত করেছে এবং 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর ফলে রাজনৈতিক মহলে টানাপোড়েন তৈরি হয়েছে। এ সম্পর্কে সবশেষ খবর জানতে আমি এখন কথা বলছি কলকাতায় সংবাদদাতা গৌতম গুপ্তর সাথে। গৌতম, তৃণমূল কংগ্রেস নেতা এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে সিবিআই যে এফআইআর দাখিল করল, এতজনের বিরুদ্ধে করার কারণটি কি?
এতজন মানে ওই যে নারদা নিউজ তার যিনি কর্তা স্যামুয়েল ম্যাথু, তিনি ওই গোপন ক্যামেরা নিয়ে বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীদের টাকা দেওয়ার ছবি তোলেন, তিনি নিজেই টাকাগুলো দেন এবং তার ছবি তুলে রাখেন, এবং একজন শীর্ষ পুলিশ অফিসার। তো এতজন মানে উনি যতজনকে পেয়েছেন, এবং এখন সিবিআই সূত্রে আজকে শোনা যাচ্ছে যে আরও 17 জনের বিরুদ্ধে সিবিআই এর হাতে ওই ক্যামেরা ছবি বা অডিও মারফত বিভিন্ন প্রমাণ এসেছে, এর পরের ধাপে তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিতে চলেছে। তা এখন এই যে হলো এফআইআর দায়ের করা হলো, এবার পুলিশের কাজ হচ্ছে একে একে তদন্তের জন্য অভিযুক্তদের ডেকে পাঠানো। আর অন্যদিকে অভিযুক্তরা কি করছেন, অভিযুক্তরা মনে করছেন এই যে এফআইআর দায়ের করা হয়েছে সেটাকেই একটা আইনে চ্যালেঞ্জ করা যায়। অথবা আরেকটা অপশন হচ্ছে যে তারা যদি আগাম জামিন নেন, এখন কি করবেন সেটা মনে হয় আগামী সপ্তাহে দুপক্ষের কে কি পদক্ষেপ নিচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাবে।
তাহলে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি?
না, কাউকে গ্রেপ্তার করা হয়নি, মানে গ্রেপ্তার করা হবে কি না কবে হবে এটা আরো নির্ভর করছে যে তদন্তের সুবাদে সিবিআই এর সঙ্গে কে কতটা সহযোগিতা করেন তার উপর, কেননা জামিন অযোগ্য ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ তার মানে দাঁড়ায় যে আদালতের কাছে না গিয়ে এরা অর্থাৎ পুলিশ নিজে নিজে এদের জামিন দিতে পারবে না। কাজেই সিবিআই যদি মনে করে আমরা সহযোগিতা পাচ্ছি না তদন্তে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা সম্ভব। অতীতে অন্য একটি চিটফান্ড মামলায় যেমন তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করেছে।
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা বা সুপরিচিত নেতা কারা রয়েছেন?
হ্যাঁ, এর নেতা মন্ত্রী মেয়র বিধায়ক যেমন মুকুল রায়, সৌগত রায়, সুলতান আহমেদ, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, সিরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, ইকবাল আহমেদ, শুভেন্দু অধিকারী, আর এছাড়া পুলিশের সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদার এস এম এইচ মির্জা।
তাহলে তো ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জন্য এটা একটা বড়
ধাক্কা যদি ব্যাপারটা বিপজ্জনক দিকে এগোয় আর কি।
তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে?
স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এগুলো সব রাজনৈতিক, ওর ভাষায় রাজনীতির খেলা, এফআইআর করলেই তো আর কিছু প্রমাণ হয় না, আগে দোষ প্রমাণিত হোক তখন দেখা যাবে, আপাতত দল রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবে, এই হচ্ছে ওর মন্তব্য।
আর অন্যরা কেউ কিছু বলছেন?
অন্যরা যেমন বামপন্থীরা আজকে থেকেই তারা পথে নেমেছে যে যাদের নামে এফআইআর করা হয়েছে তাদের এখনই গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। অন্যদিকে কংগ্রেস দলের রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেছেন এ তো বোঝাই যাচ্ছিল, আর বিজেপি বলেছে তারা আশা করেন প্রত্যাশিত পথেই সিবিআই তদন্ত করবে এবং মামলা এগোবে। এই হচ্ছে মোটামুটি রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া।
সাধারণ মানুষের প্রতিক্রিয়াটি কি এরকম একটা ঘটনার পর?
যখন সিবিআই হাইকোর্টের কাছে তার প্রাথমিক রিপোর্ট দাখিল করেছিল তখনই মনে হচ্ছিল যে এফআইআরও হবে এবং হয়তোবা গ্রেপ্তার করার দিকেই সিবিআই এগোবে, কিন্তু এক বছর আগে তো জিনিসটা জানাজানি হয়, বিধানসভা নির্বাচনের আগে, তখন একটা অনেক মহলে ধারণা ছিল এর ফলে তৃণমূল কংগ্রেসের ভোটের ফলাফল খুব খারাপ হবে, তা কিন্তু হয়নি, তারা অনেক ভালো ফল করেছে। কাজেই এটা হলে ব্যক্তিগতভাবে এই সব ব্যক্তিরা বিপদে পড়েছেন ঠিকই, দলের পক্ষেও এটা অস্বস্তিকর, কিন্তু এর জন্য রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কতটুকু ক্ষতি হচ্ছে এটা বলা খুব কঠিন। গত বছর অন্তত এই সব ব্যাপার প্রকাশ্যে আসার পর দলের কোনোই ক্ষতি হয়নি।
দীর্ঘমেয়াদে কোনো প্রভাব পড়তে পারে?
দীর্ঘমেয়াদী মানে এর ফলে যে যদি ভোটের বাক্সে যদি কোনো প্রভাব না পড়ে তাহলে কিন্তু কিছুই এলো গেল না, বা এই ধারণা প্রবল হবে যে ব্যক্তিগতভাবে নেতাদের বিরুদ্ধে যাই অভিযোগ থাক সরকার ভালো চলছে এবং এমনই চলুক বলে সাধারণ মানুষ আশা করেন, কাজে তৃণমূল কংগ্রেসের কিছু যাবে আসবে না। কিন্তু যদি এই মামলার গতি প্রকৃতি তৃণমূলের পক্ষে প্রতিকূল হয়ে যায় তাহলে পরবর্তী নির্বাচন, মানে প্রথমে লোকসভা নির্বাচন 2019 এবং 2021 সালে বিধানসভা নির্বাচন, তখন কি হবে বলা মুশকিল। তবে তার আগেই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন আছে, দেখা যাক তাতে কোনো রকম প্রভাব পড়ে কি পড়ে না।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
নমস্কার।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব হাতে নিয়েছেন প্রায় 90 দিন হতে চলল। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী অভিযানের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে কতটা সফল হয়েছেন? প্রেসিডেন্টের সংবাদ মাধ্যমের বিরূপ সমালোচনা, বিভিন্ন বিষয়ে মত পরিবর্তন, সামরিক পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিষয়ে আমরা জানতে চেয়েছি অধ্যাপক মোহাম্মদ আবু নাসেরের কাছে। মোহাম্মদ আবু নাসের স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার সাক্ষাৎকার নেন শেগুফতা নাসরিন খুইন।
ডক্টর আবু নাসের, প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিয়েছেন প্রায় 90 দিন হতে চলল। তিনি নির্বাচনী অভিযানের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি করবেন, তিনি কতটা সফল হয়েছেন বলে আপনি মনে করেন?
খুব একটা সফল হননি, শুধু আমার মনে হয় সেটাই নয়, অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন তার কোনোটাই এখন পর্যন্ত তিনি বাস্তবায়ন করতে পারেননি। তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল যে তিনি আপনার যে হেলথ কেয়ার সিস্টেম রয়েছে আমেরিকাতে সেটার তিনি পরিবর্তন করবেন। প্রেসিডেন্ট ওবামা যে নতুন স্বাস্থ্যনীতি তৈরি করেছিলেন প্রায় 8-9 বছর আগে, ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যে তিনি তার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহে না হলে প্রথম 100 দিনের মধ্যেই সেই আইনটিকে বাতিল করবেন এবং নতুন একটি আইন তৈরি করবেন। তিনি চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনি জানেন যে তার দলের রিপাবলিকান পার্টির যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার রয়েছেন তারাই সেই প্ল্যানটাকে, তার যে প্ল্যান, ট্রাম্পের যে প্ল্যান, সেটা বাস্তবায়ন করতে দেয়নি। সো হেলথ কেয়ারের ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। আর একটা হচ্ছে যে তিনি প্রথমেই ক্ষমতা গ্রহণের পর যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন মুসলিমদের এদেশে আসা ব্যান করে, সেটা এদেশের বিচার ব্যবস্থা আটকে দিয়েছে। দেখা যাচ্ছে যে এখানকার যে রাষ্ট্রের তিনটা অঙ্গ রয়েছে, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, তিনি শাসন বিভাগের অধিকর্তা কিন্তু বিচার বিভাগ এবং আইনসভা তার মূল দুটো যে এজেন্ডা সেটাকে বাধাগ্রস্ত করেছেন এর ফলে। এবং ইকোনমি, আর একটা কথা ছিল তার প্রচারণার সময় তিনি ট্যাক্স রিফর্ম করবেন, সে সম্পর্কে এখন কোনো আলোচনাই শুরু হয়নি। তিনি বলেছিলেন যে অনেক মানুষের জব তিনি ফিরিয়ে আনবেন, সে বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেননি। তিনি বলেছিলেন যে মেক্সিকোর সাথে তিনি একটি দেয়াল তুলবেন, সেই দেয়ালের কাজ এখনো শুরু হয়নি, নতুন করে সংসদে কোনো, নতুন করে আপনার আইনসভাতে কোনো আইনও আসেনি, তবে কিছু এক্সিকিউটিভ অর্ডার তিনি করেছেন। এসব বিবেচনায় বলা যায় মোটা দাগে যে তিনি একেবারেই ব্যর্থ হয়েছেন তার প্রথম 90 দিনের শাসনামলে।
অনেকগুলো ক্ষেত্রে প্রেসিডেন্ট তার মত পরিবর্তন করেছেন, যেমন ধরুন পুতিনের বিষয়, চীনের বিষয় ইত্যাদি, এ সম্পর্কে আপনার মূল্যায়ন?
যে নির্বাচনী প্রচারণার সময় অনেকেই মনে করছিলেন যে তিনি রাশিয়ার সঙ্গে, বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ঘনিষ্ঠ। তার যে সমস্ত সহযোগীরা ছিলেন নির্বাচন প্রচারণার সময় তারা অনেকেই পুতিনের সাথে এবং পুতিন প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কিন্তু দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহে, 1 বা 2 সপ্তাহে তিনি যে সমস্ত আপনার ফরেন পলিসির দিকে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন সেগুলো রাশিয়ার বিপক্ষে যায়, চীনের ক্ষেত্রে এ কথা বলা যায়। আরেকটা কথা তিনি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন যে তিনি নেটোর বিরুদ্ধে, কদিন আগে আপনি জানেন যে নেটোর মহাসচিব হোয়াইট হাউসে এসেছিলেন, তখন তিনি বলেছেন যে না, তিনি নেটোর পক্ষে। তো তিনি তার ফরেন পলিসিগত বিষয়ে যতগুলো মেজর কথা বলেছিলেন প্রায় সবগুলোর ক্ষেত্রেই পিছিয়ে আসছেন বা অথবা মত পরিবর্তন করছেন। কোনো কোনো ক্ষেত্রে তার এই মত পরিবর্তন ভালো আমার মনে হয়।
কিন্তু কেন তিনি এই মত পরিবর্তন করছেন?
আসলে নির্বাচনী প্রচারণা এক জিনিস আর শাসনভার যখন আপনার কাঁধে চলে আসে তখন এটি আরেকটা পর্যায়ে চলে আসে। তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তখন তার কাছে অনেক ইনফরমেশন ছিল না। তিনি যখন কমান্ডার ইন চিফ হয়েছেন, তার যারা জেনারেলস রয়েছেন, তার যারা ইন্টেলিজেন্স কমিউনিটি রয়েছেন, তারা তাকে নানা পরামর্শ দিচ্ছেন, নানা ইনফরমেশন দিচ্ছেন। আমার মনে হয় যে প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার নতুন বাস্তবতাটা উপলব্ধি করতে পেরেছেন এবং উপলব্ধি করার পরেই তিনি কিছু কিছু বিষয়ে পরিবর্তন করেছেন, যেটি একদিক থেকে ভালো বিষয়। কারণ আমরা জানি যে আপনি যদি একজন ডাইনামিক লিডার হন তাহলে আপনি মত পরিবর্তন করতেই পারেন, যদি না সেটা আপনার প্রশাসনের জন্য ভালো হয়ে থাকে।
তিনি টুইটারে এখনো সংবাদ মাধ্যমের সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা একটা মৌলিক ও সাংবিধানিক অধিকার, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের উপর কি এর কোনো প্রতিক্রিয়া বা প্রভাব দেখছেন আপনি?
আমার মনে হয় আমরা দেখছি, আপনি জানেন যে